باطنی روگ تار چکیشار باطنی روگ تار چکیشار
الحمدللہ رب العالمین صلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدن چینل درشک برندو دراواہک سلسلہ باطنی روگ او تار چکتشا ایر مدے آبارو جانائی اپنا در کی شاگتم এই অনুষ্ঠানের মধ্যে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদি দীন ও মিল্লাত পরওয়ানে শাম এর রিসালাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাই আরিফ বিল্লাহ সৈয়দ আব্দুল গনি নাবলসি রহমতুল্লাহ আলাই এবং হুজ্জাতুল ইসলাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাই এর লিখিত 47টি মুহাররমাতে বাতিনি অর্থাৎ গোপনীয় ধ্বংসাত্মক রোগ সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। গত বিগত পর্বগুলোতে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকেরও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন মূল আলোচনা যাওয়ার আগে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন আমাদের প্রিয় নবী হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মুসাফা করবেন। তার না আছে কোনো ভয়, না আছে কোনো ডর। যার হাতের সাথে ওই মুকদ্দাস হাত মুবারাকা লেগে যাবে সে কখনো জাহান্নামী হতে পারবে না, অবশ্যই সে জান্নাতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও রাসূল করিম আলাইহিস সালাতু সালাম এর সাথে মুসাফা করার সৌভাগ্য নসিব করুন। আমিন নিজাহিন নবিজিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা বরকতের নিয়তে ভক্তি ও শ্রদ্ধার সাথে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে টপিকের উপর আলোচনা করব, যেই বাতিনি রোগ সম্পর্কে আজকের আলোচনা করব, তা হচ্ছে খেয়ানত। আত্মিক এই ব্যাধি খেয়ানত সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। এর ডেফিনেশনের দিকে যাব, আমরা ডিটেলসের দিকে যাব যে খেয়ানতের ব্যাপারে কোরআন ও হাদিস এবং বুজুর্গানের দিন কি বলেছেন। যা শুনে যা বুঝে এর উপর আমল করে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই খেয়ানত থেকে বাঁচার চেষ্টা করব। কিন্তু এর আগে আপনারা নিয়ত করে নিন ওই হাদিসে পাকের উপর আমল করার নিয়তে, যার সারমর্ম কিছুটা এরকমের যে এলিমকে লিখনের মাধ্যমে কয়েদ করে রাখো, খাতা এবং কলম নিয়ে বসে যাই এবং যা বয়ান হবে এগুলো লেখার অভ্যাস তৈরি করে নেই, যাতে করে পরবর্তীতেও এর উপর এগুলো পাঠ করে উপকার অর্জন করতে পারি এবং অন্যের নিকট পৌঁছাতে পারি এবং সওয়াব অর্জন করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়ানতের ডেফিনেশন হচ্ছে যে শরীয়তের অনুমোদন ব্যতিরেকে কারো আমানতকে নষ্ট করা, কারো আমানতকে খরচ করে দেওয়া, এর নাম হচ্ছে খেয়ানত। তো এই খেয়ানত থেকে বাঁচার জন্য কোরআনুল কারিমেও আল্লাহ তাবারক ও তাআলা হুকুম ইরশাদ করেছেন, যা নয় পারার সুরা আনফাল এর 27 নং আয়াতে ইরশাদ হচ্ছে। ইরশাদে বারী তাআলা, এর তর্জমায় কোরআন কানজুল ইমানের মধ্যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরওয়ানে শাম এর রিসালাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি এভাবে তরজমা করেছেন যে হে ইমানদারগণ, আল্লাহ ও রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং আপন আমানত সমূহের মধ্যে জেনে শুনে খেয়ানাত করো না। কোরআনুল কারিমের মধ্যে ডাইরেক্ট নিদর্শন, ডাইরেক্ট আদেশ যে আমানত সমূহের মধ্যে খেয়ানত করো না। আর এই আমানতের খেয়ানত করা নিশ্চয়ই ভালো কোনো বিষয় হতে পারে না, নিন্দনীয় দোষনীয় এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এ থেকে প্রত্যেকটি মুসলমানের বাঁচা আবশ্যক। আসুন আমরা জেনে নিই যাতে করে এই খেয়ানত থেকে আমরা বাঁচতে পারি। নূরের পয়কার সকল নবীগণের সরোয়ার, দোজাহানের তাজওয়ার, সুলতানে বাহরবার, আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি চরিত্র যার মধ্যে থাকবে সে মুনাফিক। কয়টি চরিত্র? তিনটি চরিত্র। এক নাম্বার, কথা বললে মিথ্যা বলে। দুই নাম্বার, ওয়াদা করলে খেলাপ করে। আর তিন নাম্বার হচ্ছে, আমানত রাখলে খেয়ানত করবে। যে ব্যক্তির মধ্যে এই গুণটি পাওয়া যাবে, এই বদ গুণটি পাওয়া যাবে যে সে আমানতের খেয়ানত করে, সে নিশ্চয়ই মুনাফিক হাদিসের ভাষ্য অনুযায়ী। তো নিশ্চয়ই আমরা মুনাফিকের খাতায় নাম লিখাতে চাই না, মুনাফিক হতে আমরা নিশ্চয়ই চাই না। মুনাফিকের জন্য তো জাহান্নাম অবধারিত, এজন্য আমাদের উচিত এই আমানতের খেয়ানত থেকে বাঁচা, যাতে করে আমরা মুনাফিকাত থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই আমানতের খেয়ানত যে করবে তার শরীয়তের কিছু বিধান রয়েছে, যে তার উপর শরীয়তের বিধান কি। যেভাবে করে দুনিয়ার মধ্যে কেউ কাউকে হত্যা করলে, চুরি করলে, ডাকাতি করলে, পকেট মারলে, তার কিছু আইন কানুন রয়েছে। তো এই আমানতের খেয়ানত যে করবে তার শরীয়ত আইন কি, ইসলামে তার কি সাজা রয়েছে। তো এক্ষেত্রে কিতাবে বর্ণিত রয়েছে যে প্রত্যেক মুসলমানের উপর আমানত রক্ষা করা ওয়াজিব, পক্ষান্তরে খেয়ানত করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ। ওয়াজিব আমি আপনাদেরকে এভাবে বুঝাবো, যেভাবে করে গুরুত্বপূর্ণ ওয়াজিব তরক করলে গুনাহ, যেমন আমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, আর ফিকা শাস্ত্রের মধ্যে ওয়াজিব ফরজের সমতুল্য, যেই কাজ না করলে গুনাহ হয় এবং কবিরা গুনাহ, আল্লাহ তাআলার নিকট তওবা করতে হয়, ওয়াজিব তরককারী ফাসিকে মলিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, তো এই খেয়ানত করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ, এটা ইসলামী শরীয়তের মধ্যে এর বিধান হচ্ছে কি, আমরা শুনলাম আমানতের খেয়ানতকারী জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ, এবং আমানত রক্ষা করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানত রক্ষা করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা একটু শিক্ষণীয় ঘটনা শ্রবণ করুন, যাতে আমরাও আমানতের খেয়ানত দ্বারা হতে পারি। কেননা মানবিক চাহিদা এরকমের যে কোনো কাজের যদি সে লাভবান হয় তাহলে ওই কাজ করে, আর যদি লাভবান না হয় তাহলে সেই কাজ বাদ দিয়ে দেয়। কেউ ব্যবসা করলো, ব্যবসাতে লস হচ্ছে, ব্যবসা ওটা ছেড়ে অন্য একটা করবে যাতে সে লাভবান হতে পারে। তো তেমনিভাবে খেয়ানতের যে লোকসান, এই ঘটনা থেকে উপলব্ধি করা যায় যে সবচেয়ে বড় লোকসান কি রয়েছে, একজন ইমানদারের জন্য সবচেয়ে লোকসানের জিনিস কি রয়েছে। আসুন এই ঘটনা থেকে উপলব্ধি করি, আর খেয়ানত থেকে বাঁচার পাকাপোক্ত নিয়ত করে নিই। সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর খিদমতে কিছু মানুষ এসে আবেদন জানালেন, আমরা হজের সফরে ছিলাম, সিফা নামক স্থানে আমাদের কাফেলা এক লোক মারা যায়, তার জন্য আমরা যখন কবর খনন করলাম তো দেখতে পেলাম কালো এক বড় সাপ কবরে ভেতর বসে আছে, সাপটি গোটা কবর জুড়ে রয়েছে। কবরটি বাদ দিয়ে আমরা আরেকটি কবর খনন করলাম, সেটিতেও একই সাপ পেলাম। তাই এ সমস্যায় পড়ে কোনো উপায়ন্তর না পেয়ে আমরা আপনার দরবারে এলাম। সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি ইরশাদ ফরমান যে এটি তার খেয়ানতের সাজা, যা সে করত তোমরা দুইটি কবরের যে কোনো একটিতে তাকে দাফন করে দাও। আল্লাহর কসম, এই দুনিয়ার যেখানেই তার জন্য কবর খনন করা হবে আর এই অবস্থাই হবে, অর্থাৎ কবরের মধ্যে সাপ পাওয়া যাবে, খেয়ানতের শাস্তি। আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া পাওয়া থাকে যে আমার কবর যেন উজালা হয়ে যায়, কবর যেন নূরে চমকানো ওয়ালা হয়ে যায়, কবর যেন জান্নাতের বাগান হয়ে যায়। কিন্তু ওই কবরে যদি সাপ চলে আসে, তাও মাটি দেওয়ার আগেই একটু চিন্তা করে দেখুন, যারা খেয়ানতকারী রয়েছে তাদের অবস্থা কি হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, অবশেষে সেই সাপ জুড়ে থাকা কবরেই ওই ব্যক্তিকে দাফন করে দেয়া হলো। ফিরে এসে তার সরঞ্জামগুলো তার পরিবারকে বুঝিয়ে দেয়া হলো, হস্তান্তর করা হলো। তারপর তার বিধবা স্ত্রীর নিকট তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন, উনি খাবার বিক্রি করতেন এবং তাতে খেয়ানাত করতেন, এভাবে যে তা থেকে তার পরিবারের জন্য কিছু নিয়ে ফেলতেন, তারপর সেটি পূরণ করার জন্য কিছু ভেজাল দিয়ে দিতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকের আমাদের সমাজের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে আমানতের খেয়ানত কত প্রকার ও কি কি আমরা বুঝতে পারব। কোথায় যাবেন, কার কাছে যাব, সকল অবস্থায় সর্বজায়গায় গুনাহের মহল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, খেয়ানতের ব্যাপারে, এই খেয়ানত কেন আসে, আমানতের খেয়ানত করা, এই বিমারি, এই রোগ নিজের মধ্যে কেন আসে, এর কারণ কি, আসুন আমরা কারণগুলো শ্রবণ করি এবং এর প্রতিকারগুলো শ্রবণ করব। তো খেয়ানতের প্রথম কারণ হচ্ছে অসৎ উদ্দেশ্য। সৎ উদ্দেশ্য যেমনই ভাবে কারো চরিত্রের পক্ষে আরোগ্য ও কষ্টি পাথরের গুণ রাখে, অনুরূপ অসৎ উদ্দেশ্যের বিষ বান্দার আমলকে নিষ্ফল এবং বরবাদী করে দেয়। আর তার প্রতিকার হচ্ছে সৎ উদ্দেশ্য পোষণ করবে, মন মানসিকতা এমন ভাবে বানাবে যে আল্লাহ আমার সৎ উদ্দেশ্য ইমানদারির বদলায় আখিরাতে প্রতিদান দেবার মহান ক্ষমতার অধিকারী, তাই খেয়ানাত করে দুনিয়াবি ও আখিরাতের ক্ষতি করাতে কি লাভ, কোনোই লাভ নেই। এভাবে নিজের জেহেন বানানো যাতে করে খেয়ানাত নামক রোগ নিজ থেকে দূর হয়ে যায়। এই খেয়ানতের দ্বিতীয় কারণ হচ্ছে ধোকা দেওয়ার প্রবণতা। আর তার প্রতিকার হচ্ছে বান্দা মনে মনে ধোকা দেওয়ার যে ক্ষতিকর দিকগুলো রয়েছে তা বিবেচনায় রাখবে। ধোকা দেওয়া একটি নিছক ও গর্হিত নিন্দনীয় কাজ। স্বয়ং রহমাতুল আলামিন আলাইহিস সালাম ধোকা প্রদানকারীর দায়িত্ব এড়িয়ে চলার কথা ঘোষণা দিয়েছেন, যে যারা ধোকা দেয় তার দায়িত্ব আমার না। ধোকা দেওয়া মুমিনের চরিত্র নয়। ধোকা দেওয়ার ফলে একদিকে মান সম্মান হারাতে হয়, অন্যদিকে মানুষ তাকে বিশ্বাস ভরসা কিছুই করে না। তাই মুসলমানদের মান সম্মানের প্রতি সর্বদা সজাগ রাখা উচিত এবং সাময়িক উপকার ভোগ করার জন্য চিরস্থায়ী ক্ষতি মাথায় নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। অর্থাৎ সাময়িকভাবে খেয়ানত করে একটু লাভবান হলেন, কিন্তু আখিরাতের জন্য বরবাদির কারণ হবে। খেয়ানতের তৃতীয় কারণ হচ্ছে আল্লাহর উপর ভরসা কম হয়ে থাকে। কারণ আল্লাহর উপর ভরসা কম থাকলে এই ধরনের ভাব আসা স্বাভাবিক যে খেয়ানতের পথ ধরাতে আমার লাভ হবে। আর তার প্রতিকার হচ্ছে আল্লাহ এর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। এভাবে মাদানী জেহেন বানাতে হবে যে দুনিয়ার যেই পথই আল্লাহর নাফরমানির কারণ হয় সেটিতে চলতে আমার কোনোই লাভ হতে পারে না। আমি সেই খেয়ানতের পথ পরিহার করে আমানতের পথই গ্রহণ করব। খেয়ানতের পথকে পরিহার করতে হবে আর আমানতের পথকে গ্রহণ করতে হবে, নিজের কাছে রাখতে হবে, আর এটাই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই খেয়ানতের চতুর্থ কারণ হচ্ছে নফসানি খাহিশাত তথা নফসের চাহিদার প্রতি অনুসরণ করা। আর তার প্রতিকার হচ্ছে নিজের নফসের মুহাসাবা করতে হবে, হিসাব নিকাশ করতে হবে, সেটির মকর ও ফেরেব ধোকা সম্পর্কে, নফসের ধোকা সম্পর্কে জানতে হবে। তার নাজাইজ খায়েশাতগুলো, নাজাইজ চাহিদাগুলো পরিহার করার পরিপূর্ণ জেহেন তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। তাহলেই কেবল এই খেয়ানত থেকে বাঁচা আমাদের জন্য সম্ভবপর হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই খেয়ানতের পঞ্চম কারণ হচ্ছে মুসলমানদের ক্ষতি করার প্রবণতা। এই কারণটি অন্যান্য যেসব বাতিনী রোগের কারণ হয়ে দাঁড়ায় তার মধ্যে হতে খেয়ানত একটি কারণ। আমরা যে কারণগুলো প্রত্যেকটি পর্বে আমরা জানতেছি শুনতেছি, তো প্রায় কারণই এক এক রকমের হয়ে থাকে, আবার অনেক কারণ প্রত্যেকটি গুনাহের কি একই কারণ হয়ে থাকে। তো ওই কারণগুলো থেকে আমাদের বাঁচতে হবে, তাহলেই কেবল আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারবো, এই বাতিনী রোগ থেকে আমরা বাঁচতে পারবো, আত্মিক ব্যাধি থেকে নিজের আত্মাকে বাঁচাতে পারব এবং আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পদার্পণ হতে পারব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর এই মুসলমানদের ক্ষতি করার যে প্রবণতা, এই কারণ যদি পাওয়া যায় তখন এর প্রতিকার করতে গিয়ে ইরশাদ হচ্ছে যে নিজের মধ্যে মুসলমানদের প্রতি সহনশীল ও সমবেদনামূলক আগ্রহ পয়দা করতে হবে, সেই সাথে মুসলমানদের প্রতি অসহনশীলতা ও তাদের ক্ষতি কুপরবণতার আদাবের কথা খেয়াল রাখতে হবে। মুসলমানদের যদি অসম্মান করি, হ্যাঁ, তাদের প্রতি অসহনশীল হই, তাহলে তার কি কি রয়েছে, কি ক্ষতি রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আযাবকে হাতছানি দেওয়ার মতো। কেননা মুসলমানদের প্রতি অসহনশীল হবেন তাতে মুসলমানের দিল ভালো লাগবে না, মুসলমান আপনার প্রতি নারাজ হয়ে যাবে, আর যেই কাজে কোনো এক মুসলমান অন্য মুসলমানদের নারাজ হয়ে যায় তাহলে সে কাজ আল্লাহ তাআলা আযাবকে হাতছানি দিয়ে ডাকার মতো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর এই খেয়ানতের ষষ্ঠ কারণ হচ্ছে অসৎ সঙ্গ। জি হ্যাঁ, এই অসৎ সঙ্গ মানুষ পরিবেশ হতে ভালো মন্দ শিখে, যেগুলো গ্রহণ করে, ফলে সেগুলোর প্রভাব তার চরিত্রে গিয়ে পড়ে। বিশেষ করে অসৎ চরিত্রদের খারাপ আচরণগুলো মানুষকে শীঘ্র প্রভাবিত করে। আর তার প্রতিকার হচ্ছে নেককার, দিনদার ও আল্লাহর ভয় পোষণকারীদের সংস্পর্শ এখতিয়ার করা, সংস্পর্শের মধ্যে থাকা, আহলুল্লাহদের সংস্পর্শ অবলম্বন করা, তাহলেই এই ধ্বংসাত্মক বাতিনী রোগ সহ অপরাপর সব ধরনের চারিত্রিক মন্দ দিক হতে রেহাই পাওয়া যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেহেতু অসৎ সঙ্গের কথা চলেই এসেছে, এর বিপরীত শব্দ সৎসঙ্গ। অসৎ সঙ্গ থেকে বাঁচতে হলে আপনাকে নিশ্চয়ই সৎসঙ্গ গ্রহণ করতে হবে। আর এই বর্তমান জামানার মধ্যে বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামী আপনাদের সামনে, মাদানী চ্যানেল আপনাদের সামনে, যে গুনাহ থেকে বেঁচে নেকির কাজে কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, নেকির কাজে কিভাবে চলবো এবং চালাবো, সেই কাজেই মুবাল্লিগে ইসলামগণ, মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ ব্যতিব্যস্ত থাকে। মাদানী চ্যানেল আপনাদের সামনে, দাওয়াত ইসলামী সুন্দর পরিবেশ আপনাদের সামনে, আপনাদেরকে দাওয়াত দিব, আপনারাও এই সৎসঙ্গ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করে দেন। দুনিয়া এবং আখিরাতের অসংখ্য বরকত অর্জন হবে, পাশাপাশি এই আত্মিক ব্যাধি খেয়ানত থেকেও বাঁচার তৌফিক হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা শুনলাম আমাদের বুজুর্গানে দিন কিরূপ আমানতের কদর করতেন, আমানত কিভাবে রক্ষা করতেন। আল্লাহু আকবার। আসুন আরেকটি ঘটনা শ্রবণ করি আমরা। সেদিন আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই শাম দেশের বাসিন্দা হয়েছিলেন। সে সময়ের মধ্যে তিনি সেখানে হাদিস লেখার কাজে ব্যস্ত ছিলেন। হাদিস লিখতে লিখতে একদিন তার কলমটি ভেঙে যাওয়ায় কিছুক্ষণের জন্য তিনি আরেকজনের নিকট থেকে একটি কলম ধার নেন, কিন্তু দেশে ফেরার সময় তিনি কলমটি মালিককে ফেরত দিতে ভুলে যান এবং তার সাথে করে কলমটিও তিনি দেশে নিয়ে আসেন। দেশে চলে আসার পর যখন তার মনে পড়ল যে তিনি কলমটি ফেরত দেননি, তাই কেবলমাত্র কলম ফেরত দেওয়ার জন্য তিনি আবার স্বদেশ থেকে শাম দেশের উদ্দেশ্যে পাড়ি জমান। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, সুবহানাল্লাহ আজা বাজাল, আল্লাহু আকবার। আমাদের বুজুর্গের দিন কোরবান হয়ে যান আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাইহির উপর। কেমন চিন্তাধারা ছিল, আমানতের কেমন আয়নাদার ছিল তারা, আমানতের রক্ষক কেমন ছিল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের পূর্বসূরীরা অপরের হকের ক্ষেত্রে, অপরের আমানতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কিরূপ ভয় করতেন, কিন্তু আফসোস, আফসোস, আমরা সে ব্যাপারে একেবারে নির্ভীক হয়ে গিয়েছি। এখন তো অপরের জিনিস ইচ্ছাকৃতভাবে রেখে দেওয়া, গায়েব করে ফেলা আমাদের নিকট খুব সহজ মনে হয়, কিন্তু কিয়ামতের দিন মালিককে এর বদলি পরিশোধ করা এবং তাকে রাজি করানো আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়বে। জি হ্যাঁ, খুব কঠিন হয়ে পড়বে। তাই অপরের প্রতিটি দানা, প্রতিটি খড়কুটার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। বিনা অনুমতিতে কারো জিনিস নেওয়া, যেমন চাদর, তোয়ালে, থালা, খাট পালঙ্ক, চেয়ার টেবিল ইত্যাদি ব্যবহার করা কখনো উচিত নয়। মালিকের পক্ষ থেকে যদি ওকে থাকে, মারহাবা, কিন্তু অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা ঠিক না, আমানতের খেয়ানত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে করে যদি আমরা নিজের এই নফসের মুহাসাবা করি, নফসকে হিসাব নিকাশ করি যে তুমি কোন পথে চলছো, আমাকে কোন পথে চলা উচিত, তাহলে আমরা এই খেয়ানত থেকে বাঁচতে পারবো। এক একটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এই খেয়ানতের মতো গুনাহ থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হবে, আমরা বাঁচতে পারবো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা নিয়াত করে নিই, শুধু এই খেয়ানত আমরা যা শ্রবণ করলাম এর মধ্যে সীমাবদ্ধ নয়, আরো অনেক ক্ষেত্রে আমরা খেয়ানত করি। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ আমানত দিয়েছেন, জিহ্বা আমানত দিয়েছেন, এই হাত আমানত দিয়েছেন, শ্রবণ শক্তি আমানত দিয়েছেন, চলার শক্তি আমানত দিয়েছেন, ব্রেন শক্তি যেগুলো দিয়ে আমরা চিন্তা করি, দিল আমানত দিয়েছেন। এই আমানতের খেয়ানত আমরা কোন কোন কাজে ব্যয় করি, কি করছি, আল্লাহ তাআলার হুকুম কি রয়েছে আর আমি কি করছি, এর প্রতি আমরা চিন্তা করি। আল্লাহ তাআলার নিকট আমরা কি জবাব দিব, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সালাতু সালামের সামনে কিভাবে মুখ দেখাব। তো আমানতের আমরা খেয়ানত না করি, যে চোখ, যে কান, যে জিহ্বা, যে জবান, যে হাত, যে পা, যে ব্রেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন, আমানত হিসাবে দিয়েছেন, এর খেয়ানত করা যাবে না, এর সঠিক ইউজ আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা এই বাতিনি রোগ খেয়ানত থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক, আমাদের নফসকে প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচিয়ে পরিশুদ্ধ পবিত্র করা তৌফিক দান করুক, নেক আমল করা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকের পর্বে আমরা খেয়ানত সম্পর্কে আলোচনা শ্রবণ করলাম, আগামী পর্বে আবারও আমরা কোনো একটি বিষয়, অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাতিনি রোগ তার চিকিৎসা, বাতিনি